আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া কাফা, আসসালামু আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। এই লোকে ছবি তোলে ওই কোনায়, এই দেখো তো ভলেন্টিয়াররা কই কোনায়, উনি কি ছবি তুলছে? তুললে ওটা ডিলিট করাও, ছবিটা ডিলিট করাও। কই ভলেন্টিয়াররা কোথায়? হ্যাঁ এই ভাই আপনি ডিলিট করছেন, কথা বলেন না কেন, ডিলিট করেন। আর এই জলসার দ্বারা কোন হেদায়ত আসবে না, ইমান বাড়বে না, কোন নেকির কাজের সাথে যদি গোনা মিলাই দেওয়া হয়, নেকির কাজের সাথে গোনা মিলাই দেওয়া হয় তো ওটার নেকি থাকে না, পুরোটাই কি হয়ে যায়, গোনা হয়ে যায়। দুধের সাথে যদি চিনা মিলাই দেন, দুধ থাকে না কেটে দেয়। এখানে একজন গোনা করবে, একজন। এই সন্ধ্যা থেকে নিয়ে রাত ১১টা পর্যন্ত যা বয়ান হয়েছে, আলোচনা হয়েছে, সব মাটি, কোনটাই আমার কলবে, আমাদের হৃদয় গাড়বে না। এই জন্য অনেকবার বলা হয়েছে যে আপনারা প্রাণীর ছবি তুলবেন না। হারাম, এত বড় হারাম, বুখারি শরীফের হাদিস আসছে, ইন্না আশাদ্দা আন-নাসি আযাবান ইয়াউমাল কিয়ামা আল মুসাউউউন। কিয়ামতের ময়দানে সবচেয়ে কঠিন আযাব দেওয়া হবে যারা ছবি তুলবে, সমর্থন করবে তাদেরকে, আল্লাহ জান দিতে বলবে। এই জন্য শুধু মাহফিল না, কোন সময় প্রাণীর ছবি তুলবেন না। রাজি আছেন আপনারা? যখন ঠেকা হয় ঠেকা, না হলে নয়, তখন আল্লাহর পক্ষ থেকে অবকাশ দেওয়া হয়, এটা আয়াতের মধ্যে আছে। وَمَا جَعَلَ عَلَيْكُمْ فِي الدِّينِ مِنْ حَرَجٍ ১৭ পারার শেষ পৃষ্ঠা, শেষ আয়াত। এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে দীন ইসলামের মধ্যে তোমাদের জন্য কোন সংকীর্ণতা রাখা হয়নি। ইসলাম পালন করতে যে তোমরা বিপদে পড়ে যাইবা এরকম রাখা হয়নি। আমা জাআল আলাইকুম ফিদ্দীন মিন হারাজ। এই জন্য হজে যাইবেন, উমরা যাইবেন, ব্যবসা করার জন্য যাইবেন, চিকিৎসা করা যাইবেন, তারপরে জাতীয় পরিচয় পত্র বানাবেন, তখন যে ছবি লাগবে সরকারের আইন, এটার দায় দায়িত্ব সরকারের। এখানে আপনি গুণাগার হবেন না, কারণ আপনি অপারগ, আপনি এখানে ছবি না তুললে আগাইতে পারবেন না। আমি যেটা বলছি, এতে হাউস করে তোলা হয়, হাউস বুঝেন না, ফুর্তি করে, এই ছবি হারাম। এখানে মাহফিল হইতেছে, কোরআন হাদিসের কথা বলা হইতেছে, এখানে এক ভাই ছবি নিচ্ছেন, সম্ভবত উনি মাসলা জানেন না, সম্ভবত মাসআলা জানেন না। তো যেহেতু ওনার আলো আমি দেখতে পাচ্ছি, এই জন্য বলছি ডিলেট করে, ডিলেট করা মানে ওনার থেকে তওবা করা। আজকাল বহুত বক্তা, আধুনিক বক্তা বেরোয়েছে, নিজেরা ভিডিও করনেওয়ালা লোক সাথে করে নিয়ে আসে, এই জন্য মাহফিল তো হইতেছে, কোন রেজাল্ট নেই, জনগণের কোন ফায়দা নেই, তাদের ইমান বাড়তেছে না, ইমান শুদ্ধ হচ্ছে না, নামাজ শুদ্ধ হচ্ছে না, কাফন দাফন শুদ্ধ হচ্ছে না, সব মাহফিলের আগেও ভুল ছিল, এখনো সব ভুল। তবে এত খরচ করে মাহফিল করতে গেলে খরচ লাগে না? এই মাইকের বিল দেওয়া লাগবে না, সামিয়ানার বিল দেওয়া লাগবে না, এই ঢাকার থেকে বক্তা আনছে, সাজিয়াড়া থেকে আনছে, এগুলো কিছু খরচ আছে না? পথ খরচ দিতে হবে না? আমি আমার জিন্দেগিতে এই মাদ্রাসার থেকে হাদিয়া তো কোনোদিন নেই নাই, পথ খরচও নেই নাই, এবং আমার এটা পাক্কা ইরাদা আল্লাহ যে কয়েকদিন হায়াত রাখছে আমি এখান থেকে এক পয়সার সুবিধা নিব না। হ্যাঁ, ঢাকা তো আমি এদিক ওদিক যাই, গাড়ির ভাড়া নেই, ওয়াজের হাদিয়া নেই না, গাড়ির ভাড়া নেই, তো এখানে কিছুই নেই না, কারণ এই মাদ্রাসার আমরা দুজন, এই মাদ্রাসার আর একজন হচ্ছে মাওলানা রেজাউল করিম, আমরা এই মাদ্রাসার প্রথম ছাত্র। এই মাদ্রাসার ওসিলায় আজকে শুধু রাজধানীতে না, সারা বাংলাদেশে আল্লাহ আমাদেরকে নিচ্ছেন। আপনারা তো সাধারণ জনগণ, ওলামা, বড় বড় ওলামা, বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল, তারা আমাদের বয়ান শোনার জন্য বসে আছে ওসিলা এই মাদ্রাসা, যেটা আপনাদের দানে প্রতিষ্ঠিত হয়েছে, আপনাদের দানে চলতেছে, আপনাদের দানে চলতে থাকবে ইনশাআল্লাহ। যে মাদ্রাসা আমাকে সুন্দরবন থেকে রাজধানী পৌঁছাই দিল, হ্যাঁ, সুন্দরবন থেকে কোথায় পৌঁছাই দিল? রাজধানী। সেই মাদ্রাসার জন্য কিছু কোরবানি করতে হবে না, কি বলেন? যদি মাওলানা আবুল হাসান গাংনি রহমাতুল্লাহ আলাই এখানে মাদ্রাসা না করতেন, প্রায় গ্রামে আলিয়া মাদ্রাসা আছে, আল্লাহর কি দে করুণা, এখানে কোন আলিয়া ছিল না, উনি অনেক গ্রামে গেছিলেন যে ভাই একটা মাদ্রাসা করেন, কেউ ওনাকে পাত্তা দেয়নি। এই গ্রামের যারা ছিল, হাজি আব্দুর রহমান সাহেব, আব্দুল মান্নান গাইন, আরো কে কে ছিল, আব্দুল জব্বার মুন্সি, এরকম সাদাত হোসেন গাইন, আব্দুল সবুর গাইন, এনারা কিছু লোক, তারা সমর্থন দিল যে হুজুর খুব ভালো কথা কইছেন, মাদ্রাসা করেন। ওনারা ওয়েলকাম করলেন, সমর্থন করলেন। ইনি তখন ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছে, আইএতে ভর্তি হবে, আমি মৌখালী স্কুল থেকে ফাইভ পরীক্ষা দিচ্ছি, সিক্সে পড়তে হবে। ঠিক এই মুহূর্তে উনি মাদ্রাসা করলেন, দশ কাঠা জায়গা দেওয়া হয়েছিল, একটা ঘর ছিল, তার সামনে দিয়ে খাল ছিল, এখন তো খাল নেই, বুঝবেন না, বড় খাল ছিল এখান থেকে। গ্রামবাসী মিলে ঘর করে দিল, উনি বাড়িতে বাড়িতে দেয়, যেরকম মুষ্টি চাউল কালেকশন করে, আমাদেরকে কালেকশন করে নিয়ে আসে, আমাদের বুঝাইল দুনিয়ার লাইনে পড়বা, হয়তো কিছু টাকা পয়সা পাইবা, আখেরাতে কিছুই নেই। মাদ্রাসা পড়ো, আল্লাহ দুনিয়াও দিবে আখেরাতও দিবে, আখেরাতও দিবে। মাওলানা আশরাফ আলী থানভি সাহেবের নাম শোনেন নাই? শুনছেন? ওনার আব্বা আলেম ছিলেন না, দিনদার ছিলেন আপনাদের মতো। উনি যখন ছেলেকে মাদ্রাসায় দিলেন, সব আত্মীয় স্বজন বিগড়াই গেল, রাগ হয়ে গেল, এত ধ্রেনি একটা ছেলে, এতে এক চান্সে ব্যারিস্টার হয়ে যাবে, এক চান্সে। এটা আপনি কোন বুদ্ধিতে মাদ্রাসায় দিলেন? থানভি সাহেবের আব্বাকে আত্মীয় স্বজন বলতেছে, এক চান্স ব্যারিস্টার হয়ে যাবে। ওনার আব্বা জবাব দিল, অপেক্ষা করো, ব্যারিস্টাররা আমার ছেলের জুতা পরাই দিবে, জুতা পরাই দিবে। সেটা হয়েছে না? বহু ব্যারিস্টার আসছে, ব্যারিস্টারের উপরেও আসছে, এসে ওনাকে জুতা পরাইছে। আমরা তো দুনিয়াদারদের কাছে যাই না, দুনিয়াদাররা আসে, যত বড় বড় নেতা বিভিন্ন পার্টি আমার ঘরে আসে, পায়ে ধরে সালাম করে। যত বললি যে পায়ে ধরার দরকার নেই, এমনি করে না, পায়ে ধরে সালাম। আমরা তো তাদের কাছে যাই না, তাদের কাছে আমাদের কোনো দরকার নেই, তারা আসছে। আমি কয়েকদিন আগে উমরার সফরে গেছিলাম, আপনারা হয়তো জানেন কেউ, তা আমার সফরে একজন ব্যারিস্টার ছিল, দুজন ব্যারিস্টার ছিল, লন্ডন থেকে ব্যারিস্টার হয়ে গেছে। তো আমার তো একটা হাঁটুতে সমস্যা আছে, তো এরা আমাকে জুতা পরাই দিত। দুই ব্যারিস্টারে কি করত? জুতা পরাই দিত, যেটা মাওলানা থানভি সাহেব আব্বা করেছিল, সেটা এতদিন পরে এসে আমাদের ব্যাপারেও খাচ্ছে। এই তাজা গত মাসের 22 তারিখ গেছেন, আর এই মাসের 5 তারিখ ফিরে আসছে, ব্যারিস্টাররা জুতা পরাই দিছে। তাহলে কি আমরা ঠকছি? এই লাইন যে পড়ে আল্লাহ থেকে দুনু জাহানে কামিয়াব করে, দুনু জাহানে কামিয়াব করে। এই জন্য আপনাদের ছেলেপেলেকে, ছেলেপেলে না থাকলে না নাতি নাতপুরকে আপনারা এই লাইনে দেন, দিয়ে দেখেন। আর যাদের নাতি নাতপুরও নেই তারা কি করবে? গ্রামের মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে গরিব লোক আছে না? আছে, যারা পড়ানোর খরচ চালাইতে পারে না, পড়াইতে গেলে কিছু খরচ পাতি লাগে, এই আবাসিক চার্জ, পরীক্ষার ফিস এরকম লাগে না, তেল সামাল লাগে, পারে না, চালাইতে পারে না। আল্লাহ আপনাকে তৌফিক দিছে, কিন্তু ছেলেপেলেও বড় হয়ে গেছে, নাতি নাতনিও বড় হয়ে গেছে, ওগুলো আর এখানে দেওয়া যাবে না। তাহলে আপনি ওর একটা গরিব আত্মীয় ছেলেকে নিজ দায়িত্বে ভর্তি করে দেন, দিয়ে মাসে 500-700 টাকা লাগতে পারে, এই খরচটা আপনি বহন করেন, তাহলে কি হলো? আপনি ওই ছেলেটার রুহানি পিতা হয়ে গেলেন, আর ও আপনার রুহানি ছেলে হয়ে গেল। ও হাসরের ময়দানে আপনাকে রেখে বেসতে যাইতে পারবে না। রাজি আছেন? এই লাইন তো বলতেছিলাম, ঠেকা ছাড়া কোন সময় ছবি তুলবেন না। সার কথা কি? ঠেকা ছাড়া কোন সময় হাউস করে ছবি তুলবেন না। মরা মুরগি কি খাওয়া যায়? প্রবাহিত রক্ত এটা কিন্তু নাপাক। মুরগি তো হালাল জানোয়ার, গরু তো হালাল জানোয়ার, জবাই না করলে খাওয়া যাবে? কাফেররা মাথায় একটা গুলি করে পরে খায়, জবাই করে প্রবাহিত রক্তটা বের করে দিতে হবে, তখন এটা হালাল হয়ে গেল, হালাল তৈয়বা। তো বলতেছিলাম মরা মুরগি খাওয়া যায় না, প্রবাহিত রক্ত বের করা হয়নি। কিন্তু যে লোকটা কয়েকদিন না খেয়ে আছে, তার হালাল রিজিকের কোন ব্যবস্থা হলো না, সে যদি খায় জায়েজ হবে কিনা? জায়েজ হবে কিনা বলে? তার জন্য জায়েজ, প্রয়োজন পরিমাণ, পেট ভরে না যত দান মাছ। তো মূল মশলা হল মরা মুরগি খাওয়া হারাম, কিন্তু এই জানটা, এই শরীরটা আল্লাহর পক্ষ থেকে আমানত, আমাদেরকে মালিকানা দেন নাই, এই বডির কি দেন নাই, মালিকানা দেন নাই। এই জন্য চক্ষু দান জায়েজ নেই, কিডনি দান জায়েজ নেই, শুধু রক্ত দান জায়েজ আছে। তা তো একটু পরে আবার হয়ে যায়, দু চার রক্ত খাইলে, যা রক্ত আপনি মুমূর্ষু রোগীকে দান করলেন, বেচবেন না, দান করলেন, তো হয়ে যায়। কিন্তু চক্ষু দিলে কি আবার চক্ষু গজায় ওখান থেকে? কিডনি দিলে কিডনি গজায়? এগুলো দেওয়া যায়, আমাদের মালিকানা নেই। তো এটা আল্লাহর সম্পত্তি, আসল সরকারের সম্পত্তি, আপনাকে আমাকে দায়িত্ব দিছে, তুমি এটাকে সংরক্ষণ করো, আর এটা দিয়ে ভালো ভালো কাজ করে আল্লাহকে খুশি করে জান্নাতে চলে আসো, সংরক্ষণ করতে বলছি। আত্মহত্যা করা মহাপাপ কেন? আত্মহত্যা করলো সে কি এই সরকারি নিয়ামতকে সংরক্ষণ করলো না নষ্ট করলো? কি করলো? নষ্ট করলো, হেফাজত করতে বলছে। এই হেফাজত করতে বলছে বলেই যে হালাল রিজিক পাবে না, তার জন্য মরা মুরগি কি হয়ে যাবে? যেহেতু এটাকে আল্লাহ সংরক্ষণ করতে কইছে, সংরক্ষণ করতে হলে যেহেতু হালাল রিজিক পাইতেছে না ওই হারাম মুরগি ছাড়া, তাহলে তার জন্য কি? তার জন্য হালাল। তো মরা মুরগি হারাম দে না খায় জান যাইতেছে, তার জন্য হালাল। ঠিক ওই রকম প্রাণীর ছবি তোলা হারাম, কিন্তু যখন আল্লাহর বান্দা ঠেকে যায়, তারা রাস্তা নেই, আল্লাহ তখন তার জন্য অবকাশ দেন, অনুমতি দেন। আমার কথা ক্লিয়ার? আজকাল আমি যা দেখছি, আল্লাহ তাআলা তো আমাকে 1990 থেকে হজে নিচ্ছেন, দু এক বছর বাদ গেছে কিনা, এই করোনার কারণে তো বাদ গেছে। তো যা দেখলাম, দুই তিনবারও নিছে আল্লাহ, হজে নিছে, পরে উমরায় নিছে, যা দেখলাম এখন আর হজ্জে মাবরুর হয় না। হজ্জে মাবরুর বলে যে হজে ওই লোকটা কোনো গোনা করে না, কোনো গোনা করে না, কিন্তু এই টাচ মোবাইল আছে, মোবাইলের মধ্যে ইহুদিরা ক্যামেরা ফিট করে দিছে, এই ক্যামেরা ফিট করার কারণে হাদিসাবরা সারা জীবনে যত ছবি তুলে, এক হজের সফরে তার থেকে বেশি ছবি তোলে। একবার স্বামী স্ত্রীর ছবি তোলে, আর একবার স্ত্রী স্বামীর ছবি তোলে, আর একবার স্বামী স্ত্রী একসাথে দাঁড়ায়, তিন নম্বরে আর একজন তোলে, খালি ছবি, খালি ছবি, কত ছবি যে তোলে। তাহলে হজ্জে মাবরুর কেমনে হবে? আবার কিছু লোক কি করে, দাড়ি করতে গেছে একদম শেভ করা, কোন দাড়ি নেই, মনে হয় 14 বছরের ছেলে, সেভ করে আবার ফিরে এসে কিভাবে ওই অবস্থায়? এ গোনা করে নাই, দাড়ি কাটা এমনি হারাম, আর আল্লাহ দরবারে দিয়ে কাটা, আল্লাহ সামনে দিয়ে কাটা আরো হারাম, বেশি হারাম। এবং এই লোকটা মদিনা যায় সালাম পেশ করে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীদের রওজা সামনে নিয়ে এটা পড়ে না, যার মুখে দাড়ি নেই সে তখন এটা পড়ে। তো হাদিস দ্বারা বোঝা যায় নবীজি তার সালামের জবাব দেয় না এবং চেহারা আর একদিকে ঘুরাই নেয়, জবাব দেয় না এবং চেহারা আর একদিক কি করে। যাদের এখনো দাড়ি রাখার তৌফিক হয় নাই, আল্লাহর রাস্তায় পাক্কা নিয়ত করেন, পাক্কা নিয়ত করেন আমি আর হাত দিব না, দাড়িতে কি দিব না, হাত দিব না। এটা ইমানের বাগান, আল্লাহ এবং রসুলের বাগান, আপনার আমার মালিকানা নেই, আমি রাখতেও পারি কাটতেও পারি। আপনার মালিকানা হয়তো আপনি রাখতেও পারতেন কাটতেও পারতেন, আপনাকে তো মালিকানা দেয় নাই, এই দাড়ির মালিক তো আল্লাহ, আপনাকে দায়িত্ব দিছে আমার বাগান ইমানের বাগান সংরক্ষণ করো। এটা সংরক্ষণ করলে তুমি যখন কবরে আসবা তোমার হাবিবের চেহারা নিয়ে কবরে আসবে, আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ তার চেহারা নিয়ে তুমি কবরে যাইবা। তখন যদি তোমার কিছু গুনাহ থাকে তোমার আমল্লা ভাই, আমি মাওলা আমার হাবিবের চেহারাওয়ালা মানুষকে আজাব দিতে শরম পাই, আমার হাবিবের চেহারার মতো চেহারা নিয়ে যে কবরে আসে সে যে গুনাহগার হয় আমি তাকে আজাব দিতে শরম পাই। তাহলে এটা কত বড় সম্পদ ভাই, হ্যাঁ? সেটাকে আমরা পয়সা খরচ করে, সময় খরচ করে প্রত্যেক দিন সেব করতেছে, সবাই না, কেউ কেউ আর কি যারা জানে না, এটা যে ওয়াজিব এবং দাড়ি কাটাতে হারাম এই কথাটা যারা জানে না তারা মনে করে সুন্নত, দাড়ি তো সুন্নত না, দাড়ি তো ওয়াজিব, এবং এটাকে কাটা বা যাদের দাড়ি বড় হয় তাদের এক মসজিদ থেকে ছোট করা এটা হলো হারাম, এবং সেটা একবার হারাম লেখা হবে না, 24 ঘন্টা হারামের মিটার ঘুরতে থাকে 24 ঘন্টা। দাড়িটা 24 ঘন্টা থাকতে হতো না, কিছুক্ষণ রাখলে হবে পরে কেটে ফেললে হবে, 24 ঘন্টা রাখতে হতো, সে 24 ঘন্টা রাখে নাই, হারামের মিটার ঘুরতেছে, তার আমলনামা গোনা দিয়ে ভরে যাচ্ছে। এজন্য ভাই তাদের তৌফিক হয় নাই, তারা এই মাহফিলে পাক্কা নিয়ত করে, নিয়ত করার পর আপনি মরে যান, কথার কথা দাড়ি হওয়ার আগে মরে গেল, হ্যাঁ শেষ। আল্লাহ আপনাকে হাশরের ময়দানে দাড়ি সহ উঠাবে, দুনিয়া কিন্তু দাড়ি হয় নাই আপনার, কিন্তু ওই দিন নিয়ত করছিলেন, এখন তো হাত দিব না, এইটার কারণে আপনি দাড়ি নিয়ে উঠবেন, নবীদের সাফাত পাবেন, সাফাত পাবেন, পাক্কা নিয়ত করবেন। লোকেরা বিবি সাহেবের দোহাই দেয়, আমি তো রাখতে চাই, বিবি সাহেব পারমিশন দেয় না, আল্লাহ অর্ডার দেওয়ার পরে এ বান্দির কি অধিকার আছে? আল্লাহ আপনাকে অর্ডার দিছে ইমানের বাগান রাখো, আল্লাহ অর্ডার দেওয়ার পরে কারো অধিকার আছে? এবং হাদিস আসছে আমি পুরুষকে দাড়ির দ্বারা সৌন্দর্য দিয়েছি এবং মহিলাদেরকে লম্বা চুলের দ্বারা সৌন্দর্য দিয়েছি। এখন আপনার বিবি যদি আপনার দাড়ি রাখতে গেলে আপত্তি করে, তাহলে আপনি তার চুলের উপর আপত্তি করেন? আমার যদি দাড়ি মুন্ডাইতে হয়, তুমি মাথা মুন্ডাও, মাথা মুন্ডে দুজন ফুটবল হয়ে যায়, আর কবরে ফেরেশতারা আসে শট দিন, ফুটবলে শট মারে না। তাদের যদি আপনার দাড়িতে আপত্তি হয়, আপনি তাদের চুলে আপত্তি করেন। তোমাকে চুল দিয়ে সৌন্দর্য দিচ্ছে, আমাকে দাড়ি দিয়ে সৌন্দর্য দিচ্ছে। দাড়ি না থাকলে চেহারার অর্ধেক নেই, চেহারার অর্ধেক নেই। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করে। হ্যাঁ,
প্রজেক্টরের মধ্যে মহিলাদেরকে দেখানো হয়,
প্রজেক্টরের মাধ্যমে মহিলাদেরকে দেখানো হয়,
দেখানো হয়,
মহিলাদেরকে দেখানো হয়। তো ওই বক্তা বেগা না পুরুষ না, তো প্রজেক্টর দিয়ে মহিলাদেরকে দেখাইলেন, মহিলারা বেগানা পুরুষের চেহারা দেখলো না? বেগানা পুরুষের চেহারা প্র্যাকটিক্যাল দেখাও হারাম, ছবিতে দেখাও হারাম, টেলিভিশনে দেখাও হারাম, সব জায়গায়। কি হল এটা? অজ মাহফিল হবে? তোর তো গুনার মাহফিল, গুনার মাহফিল। আমাদের দেশে করোনা সবচেয়ে কম হয়েছে, ঠিক না? এত কম কোন দেশে হয়নি, অন্য দেশে খুব মরছে, লাখ লাখ লোক মারা গেছে। এটা অনেকে মনে করতেছে যে আমাদের সরকারের কৃতিত্ব, সরকার এটাকে খুব ভালোভাবে কন্ট্রোল করছে। অনেকের ধারণা না, বিশেষ করে কাফেররা মনে করে বাংলাদেশের সরকার এত সুন্দরভাবে করোনাকে কন্ট্রোল করছে, ট্যাকেল দিছে, কোন দেশের সরকার পারে নাই। কিন্তু এটা বোকামি। আমাদের সরকার কি আমেরিকার সরকার থেকে উন্নত হয়ে গেছে? কখনো কখনো। এই দেশ যে বেঁচে গেছে, এটা হলো আমাদের তালেবেলেমরা শেষ রাত্রে ফজর রক্ত হয় না, সবাই সাদেক, আজকাল ধরেন কত, 4:50 হয়, 4টা সোফে সাথে ঘর 1 ঘন্টা আগে তারা ঘুমের থেকে ওঠে, উঠে উজু করে আগে কয়েক রাকাত তাহাজ্জুদ পড়ে, পড়ে নিজের জন্য, বাপ মার জন্য, দেশবাসীর জন্য দোয়া করে, দোয়া করার পরে তেলাওয়াত করতে বসে। এই যে মাসুম বাচ্চারা পুরা দেশে মাদ্রাসা আলহামদুলিল্লাহ জালের মতো বিছানো আছে সব জায়গায় আপনাদের জন্য দোয়া হইতেছে। এই মাসুম বাচ্চাদের দোয়া, এইটার কারণে আল্লাহ এই দেশকে রক্ষা করছে, কোন সরকারের কিছু না। সরকার কি করবে? করোনার সময় ডাক্তাররা তো হাসপাতালে আসে নাই, করোনার সময় ডাক্তাররা হাসপাতালে আসে নাই, তো সরকার তো আনতে পারে নাই। হুমকি দিছিল না হলে চাকরি থাকবে না, তাও তো আসে নাই, ডাক্তাররা আসে না, ডাক্তাররা বেশি ভয় পেয়েছে। কোরআনও আছে কোন রোগ সংক্রামক না, কোন রোগ কি না, পরিষ্কার বলতেছে আল্লাহ যার জন্য লিখবে তার হবে, এর বাইরে কারোর হবে না, আল্লাহ বলে দিছে। আর বুখারী শরীফের হাদিস আসছে, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সাফারা ফিল ইসলাম। প্রথম শব্দ লা আদওয়া, কোন সংক্রামক নেই, সংক্রামক কোন রোগ নেই। তো বুখারিকে ওরা মানি না, কোরআন মানি না, এরপর যদি আপনি ইহুদিদের এই প্রচার, আমাদের ডাক্তার তো ইহুদি নাসারদের কাছে পড়ছে, আমাদের দেশে যারা অ্যালোপ্যাথিক ডাক্তার হয়েছে করতে পড়ে গেছে, হুজুরদের কাছে পড়ে গেছে না ইহুদি খ্রিস্টানদের কাছে, তো তারা মনে করে সংক্রামক আছে, আমাদের ডাক্তাররাও মনে করে আছে, সব ডাক্তার না, অনেক ডাক্তার তো আবার আলেমদের কাছে আসে, অনেক ডাক্তার আলেমদের কাছে, বহু ডাক্তার ঢাকাতে আমার সাথে সম্পর্ক রাখে, আমার কাছে মুরিদ হয়েছে, তারা তো এটাকে সংক্রামক মনে করে না, কিন্তু অধিকাংশ লোক আলেমের কাছে যায় না, তারা সংক্রামক মনে করে এবং খুব বেশি ভয় পায়। সরকার কি কন্ট্রোল করবে, ডাক্তার আনতে পারে নাই, এবং এই দুই বছর ঢাকা শহরে তো বাচ্চা কাচ্চা কিন্তু হাসপাতালে হয়, বাসায় সাধারণত হয় না, কেউ রিস্ক নেয় না, কি অবস্থা হয়, এই ধরনের হাসপাতালে হয়। কিন্তু এই করোনার দুই বছরের মতো এই যারা মহিলারা বাচ্চা দিবে, কোন হাসপাতাল এদেরকে নেয় নেই, কলজ বন্ধ, সব বাচ্চা কাছে কোথায় হয়েছে, বাড়িতে হয়েছে। আল্লাহ চোখে আঙুল দিয়ে দেখাই দিলেন, বুকার দল দেখ, আসল তরিকা এটা, বাড়িতে হবে। হ্যাঁ, যদি কোনো সমস্যা থাকে ডাক্তার আগের তো বলে তোমার সমস্যা আছে, এটা ভিন্ন কথা, কিন্তু যার সম্পর্কে বলে দিছে আপনার কোনো সমস্যা নেই, সেগুলো হাসপাতালে হওয়ানোর দরকার থাকবে, পয়সা নষ্ট করার দরকার থাকবে। আপনারা এখানে বসে আছেন, আপনাদের জন্ম হাসপাতালে হয়েছিল, হ্যাঁ আমরা বসে আছি, আমাদের জন্ম হাসপাতালে হয়েছিল, এগুলো কাফেরদের পাগলাম, তাদের জন্ম হইতে হবে হাসপাতালে, মৃত্যু হইতে হবে হাসপাতালে, কাফেরদের পাগলামি, জন্ম হাসপাতালে, জন্মের সনদ থাকবে, আর মৃত্যু হইতে হবে হাসপাতালে, মৃত্যু সনদ দিবে, এটা আমাদের মধ্যে চলে আসছে। কাজেই সংক্রামক কোন রোগ নেই, আমি পয়লা দিনতে বলে আসছি, এটা ইহুদিদের ষড়যন্ত্র, আমাদের ইমান নষ্ট করার জন্য তারা এত অপপ্রচার চালাইছে প্রথম দিন থেকে, আমার মুসল্লিরা ভয় পেয়ে গেছে, হুজুর তো অ্যারেস্ট হয়ে যাবে, পুরা সরকারের বিরুদ্ধে, পুরা বিশ্বের বিরুদ্ধে আমার বয়ান, আমার ওয়েবসাইটে দেখেন, দারসে মানসুর অথবা ইসলামী জিন্দেগি বয়ান দেখেন, দুই বছর আগে, আর আমার মসজিদের সাথে থানা শাহজাহানপুর থানা, পুলিশরা এখানে নামাজ পড়ে, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে হেফাজত করছে, কেউ অ্যারেস্ট করতে আসে না, আমার বয়স যারা শুনছে আলহামদুলিল্লাহ কেউ আতঙ্কগ্রস্ত হয় নাই, সবাই একদম স্বাভাবিক ছিল, আল্লাহর ফয়সালা হলে হবে। এবং আপনি খেয়াল করবেন, করোনা রোগীর সাথে যারা খাইছে তিন সপ্তাহ এক প্লেটে এদের হয় নাই, রোগীর সাথে এক প্লেটে খাইছে, তাহলে ওর নাকের থেকে ওর নাকের গেল না কেন? আবার কিছু লোক কাউকে কাছে আসতে দেয় নাই, নিজের বিবিকেও কাছে আসতে দেয় নাই, খবরদার ওই গেটে দেখে দাও, খানা পিনা যা আছে, অফিসের ফাইল টাইল যা আছে গেটে রেখে দাও, রেখে চলে যাও, আমি নিয়ে নিব, কাছে আসতে দেয় নাই, তারা ঘরের মধ্যে মরে পড়ে রয়েছে, কাউকে যারা আসতে দেয় নাই তারা মরে পড়ে রয়েছে, গ্রামের লোকদের সবচেয়ে কম হয়েছে, কেন সংক্রামক মানে না। আর কিছু শঙ্কা নাম, আমার তো হাল চাষ করতে হবে, আমার তো ধান কাটতে হবে, এরা পাত্তা দেয়নি। এদের গ্রাম্য লোক তো আমার একটা মরণ, যে যত বেশি গুরুত্ব দিছে তারা তত বেশি মরছে। তো নবীনি যখন বললেন সংক্রামক নেই, তখন একজন সাহাবি প্রশ্ন করছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝার জন্য জিজ্ঞাসা করতেছি, আমরা দেখি একটা উটের খুজলি হয়েছে চুলকানি, ওর কাছে আর একটা উট যায়, উট তো দেখা যায় ওইটারও হয়, এতে তো মনে হয় সংক্রামক আছে। এই প্রশ্ন শুনে নবীজি পাল্টা প্রশ্ন করলেন, প্রথমটা কার কাছে গেছিল, জবাব দেওয়া প্রথমটা কোথায় না, আল্লাহর হুকুম। তো প্রথমটা যদি আল্লাহর হুকুমে হয় তো দ্বিতীয়টাও কি আল্লাহর হুকুমে, সংক্রামক নবীজি এই জবাব দিছে। কাজে সরকারের হ্যাঁ ব্যবস্থাপনার কারণে বাংলাদেশ বেঁচে গেছে, গলত মাসুম ছাত্রদের দোয়ার কারণে আল্লাহ বাংলাদেশে হেফাজত করছে। আর একটা কথাও বলে রাখি, এতদিন কাফেররা মুসলমানদেরকে মারছে, অমুসলিমরা মুসলমানদেরকে মারছে, কেউ মারছে বাকি কাফেররা হাতে তালি দিছে, এই হয়েছে না। কাশ্মীর বলেন, ফিলিস্তিন বলেন, চীনের উইঘুর উইঘুর বলেন, সেটা বলেন, অমুসলিমরা মুসলমানদেরকে মারছে আর তামাশা করছে, কেউ প্রতিবাদ করে নাই। মুসলমানদের টাকায় জাতিসংঘ চলে, এই জাতিসংঘ প্রতিবাদ করে নাই। মুসলমান মারা শেষ হওয়ার পরে, মরাটরা শেষ হওয়ার পরে মানবাধিকার কর্মীকে পাঠাইছে গুনে দেখার জন্য, কয়জন মারতে পারছে, কারে পাঠাইছে, মানবাধিকার কর্মী, তার চাকরি এটা, মুসলমান কয়জন মারতে পারলাম আমরা, এটা গণনা করা মানবাধিকার, শয়তান। তো এতদিন তো এটা হয়েছে, এখন আল্লাহ ওদেরকে লাগাই দিছে, কাফেরে কাফেরে লাগাই দিছে, রাশিয়াও কাফের, ইউক্রেনও কাফের, দুটোই কাফের। তো ইউক্রেনের যে নাকি প্রেসিডেন্ট ও ইহুদি, বেশি শয়তান, আর রাশিয়ার প্রেসিডেন্ট যে হ্যাঁ পুতিন খ্রিস্টান, ও একটু কম শয়তান, কম শয়তান। কেমনে বুঝলাম, এই ইউক্রেনের প্রেসিডেন্ট সবসময় ইসরায়েলের পক্ষে, কার পক্ষে, ইসরায়েলের পক্ষে, ফিলিস্তিনের মুসলমানদের বিরুদ্ধে, তাদেরকে দোষ দেয় যে ওরা ইসরায়েলের মানে দখল করতেছে। আর কবে দখল করলো, এরা দখল করতেছে, ইহুদিরা দখল করতেছে ওদের জায়গা, এ কয় উল্টা দেবাগ, উল্টা গাধা। আর পুতিন কি কইছে, যত সে কাফের অমুসলিম, সেটা ভালো কথা বলছে, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহামানব ছিলেন, তার ব্যাপারে কটূক্তি করা ঠিক না। পুতিন বলতেছে, রাশিয়ার প্রেসিডেন্ট, হযরত মুহাম্মদ মহামানব ছিল, তার ব্যাপারে কোন দোষ চর্চা, কোন কটু কথা বলা ঠিক না। তাহলে দুই প্রেসিডেন্ট মধ্যে ভালো কোনটা, দুটোই কাফের, পুতিন ভালো, এ বেশি পচা খারাপ। আমরা কোন কাফেরের পক্ষে না, কোন কাফেরের পক্ষে না, কিন্তু দুই কাফেরের কথাটা শোনাই দিলাম তুলনামূলক বুঝার জন্য। তো এদেরকে লাগায় আল্লাহ এখন ওদেরকে বুঝাইতেছে, তোরা যে এতদিন পর্যন্ত মুসলমান মারিয়ে আসছি, মুসলমানদের কেমন কষ্টটা হয়েছে, এবার তোরা বোঝ কেন রাশিয়া একতরফা ইউক্রেনকে মারতেছে তা না, কিন্তু ইউক্রেনের সাথে পুরা পশ্চিমা দুনিয়া আছে, ইউরোপ আমেরিকা আছে, ন্যাটো আছে, তারা রাশিয়াকে মারতেছে না, পারতেছে কিনা? তো দুনো গ্রুপই তো পড়তেছে, তো তারা বুঝতেছে না আমাদের মুসলমান মারছি, মুসলমানদের কেমন কষ্ট হয়েছে, এখন তারা বুঝতেছে কিনা? আল্লাহ ওদেরকে বুঝাই দিচ্ছে। আমার এক দাদা ছিল, আমরা ছিলেন কিনা মুন্সি, হ্যাঁ গহর আলী মুন্সি, আমার দাদা, আমার দাদা ছিল সবচেয়ে বড়, উনি মানে মেজে নাকি গহর আলী মুন্সি। তো ছোট কালে কেউ উল্টা সিধা করলে উনি গালি দিত, যা পশ্চিমা। তা আমি তো মনে হয় থ্রি ফোর ফাইভ পড়ি, তা আমি এটা বুঝতাম না, পশ্চিমের তো একটা দিক, এটা কি গালি হলো আপনাকে দেখে গালি দেয়, যা হাজি সাহেব কোথা কাজ, যা হাজি সাহেব কয়ে গালি দিল, গালি হবে? মৌলবাদী কয়ে গালি দিল, গালি হবে? মৌলবাদী মানে কি, যে মূলের উপরে কায়েম আছে, তখন মূল মূল হলো কোরআন সুন্না, তারপরে কায়েম আছে। এখন যদি আমাদের মৌলবাদী বলা হয় তখন তো প্রশংসা হলো না, অনেকে নারাজ হয়, তুমি পশ্চিমা কইতেন, এটা দিয়ে গালি দিত, বুঝতাম না। বড় হওয়ার পর বুঝতে পারছি যে পশ্চিমা কয়ে উনি ইউরোপিয়ান আর আমেরিকানদেরকে বুঝাইতেন, তুই ওই দেশের লোক শয়তান, ছোটকালে বুঝি নাই, এখন বুঝি ওনার পশ্চিমা মানে কি। আপনারা কি বুঝছেন? এটা উনি মাদ্রাসা লাইনে পড়োয়া লোক ছিল, যাই হোক। তো আল্লাহ কাফেরদেরকে লাগাই দিছে, মুসলমান যদি আল্লাহর ইবাদত লেগে যায় আল্লাহ কাফেরদেরকে লাগায়, কাফেরদেরকে ধ্বংস করে দিব। ইমাম মাহদী যখন আসবে তো কাফেরদের সাথে যুদ্ধ হবে, সব কাফেররা হেরে যাবে, কতল হয়ে যাবে, যারা বেঁচে থাকবে তারা মুসলমান হয়ে যাবে, পুরা দুনিয়ায় একটা কাফেরও থাকবে না, পুরা দুনিয়ায় একটা কাফেরও থাকবে না। আর উনি কবে আসবে এটা কেউ কইতে পারে না, অনেকে বলে এই রমজানে আসবে, কেউ বলে সামনের রমজানে আসবে, সব ধারণা। কি এটা ধারণা? এর কোন ভিত্তি নেই, এটা বিশ্বাস করা যায় না। তা আসবে না ঠিক, প্রচুর হাদিস আছে, প্রচুর হাদিস। তখন পুরা দুনিয়ায় মুসলমান। তো এই দুটা কথা বললাম, একটা তো বললাম ছবি নিয়ে, ওটা তো বলার ইচ্ছা ছিল না, ওই ছবিওয়ালার কারণে, ছবিওয়ালায় ওই এজেন্ডাটা দিয়ে দিছে আমাকে, ছবি ওই ওই ক্যামেরাওয়ালাই এজেন্ডা, এজেন্ডা বোঝেন নাই, আলোচ্য বিষয় দিছে। আমি বললাম কোনটা, করোনা এটা কোন সংক্রামক রোগ না, আর আমার ধারণা এটা কোন রোগই না, এটা ভাইরাসের নাম কিন্তু এটা রোগ না, কারণ এটা হইলে ঠান্ডা কাশির চিকিৎসা দেয়, আর যার মারাত্মক হয়ে যায় তাকে নিউমোনিয়ার চিকিৎসা দেয়। আগেতে এটা পরীক্ষা করো, নিউমোনিয়ার কি অবস্থা, করোনা পরীক্ষা করতে লাভটা কি হলো, ওর তো কোন চিকিৎসা নেই। এটা আমি উমরায় গেলাম, যাওয়ার সময় পরীক্ষা করতে হয়েছে, আবার ধর আমি মদিনার থেকে চলে আসছি, ওখান থেকে আমার পরীক্ষা পরীক্ষা করে সনদ আনতে হয়েছে, সেই সনদ ঢাকা এয়ারপোর্টে দেখাইতেছি। এই পরীক্ষার ফায়দাটা কি? যদি রোগ হইতো তো চিকিৎসা থাকতো, চিকিৎসা তো দিচ্ছে নিউমোনিয়ার। আমার কথা বুঝতেছেন আপনারা? এটা নিয়ে কথা বলছি। তিন নম্বরে কথা বলছি আমি, আমরা যদি আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হয়ে যাই, ইবাদতে মশগুল হয়ে যাই, তো কাফেররা নিজেরা লড়াই করে খতম হয়ে যাবে, আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন, আমাদেরকে হেফাজত করবেন। সর্বশেষ কথা, এটাই শেষ কথা, আমি একটা আয়াত পড়ছিলাম, যেটা আয়াতটা পড়ছি এই ব্যাপারে কিছু না কিছু বলতে হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। হে ইমানদারগণ, তোমরা তাকওয়া অবলম্বন করো। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। যা করবেন দিন দুনিয়ার, যা করবেন আল্লাহর ভয় সামনে নিয়ে এই কাজটা কৈফিয়ত দিতে হবে। আমার এই কাজটা কি করতে হবে? এই কৈফিয়ত দিতে হবে, এটা সামনে নিয়ে করেন। তা আপনার দ্বারা কোন জুলুম, কোন অবিচার, কোন গুনায় কবিরা হবে না। তাকওয়া, আল্লাহর ভয় যদি সামনে রাখেন। আন তাখশা আল্লাহ কান্নাকা তারা, তুমি প্রত্যেকটা কাজ এমন ভাবে করো যে তোমার কলবের মধ্যে থাকবে আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন। আপনি কারো ভাবে জুলুম করতে পারবেন? হ্যাঁ, স্ত্রীর উপরে, ছেলেমেয়ের উপরে, চাকর বাকর উপরে কারো ভাবে জুলুম করতে পারবেন? আল্লাহর কাছে কি কৈফিয়ত দিব? পয়লা কথা এই আয়াতের মধ্যে, হে ইমানদারগণ, হে মুসলমানগণ, তোমরা তাকওয়া অবলম্বন করো। কেমনে? আল্লাহ শুধু হুকুম দেয় না, হুকুম দিয়ে ওইটা কেমনে বাস্তবায়ন করবে ওটাও বলে দেয়। সরকার তো খালি হুকুম দেয়, বিদ্যুতের দাম বাড়ানো হলো, আচ্ছা লোকেরা কোত্থেকে দিবে এটা বলে? লোকদের আয় বাড়ছে কিনা তা দেখে? আজকে পত্রিকা দেখলাম গ্যাসের দাম বাড়ানো হবে। ঢাকা গ্যাসে পাক করে না, তিতাস গ্যাস, দাম বাড়ানো হবে। তো লোকদের আয় বাড়ছে কোথায়? আয় তো কমছে। এই করোনার জামানায় বহু লোকের চাকরি চলে গেছে, কোম্পানি বেতন দিতে পারে না, মাল উৎপাদন হয় না, চাকরি চলে গেছে, বহু বাচ্চা নিয়ে গ্রামে চলে আসছে, এসে শাক পাতা খাইয়ে বেঁচে আছে। তো দুনিয়ার সরকার খালি অর্ডার দেয়, ওই অর্ডারটা কেমনে বাস্তবায়ন করবে এটা বলে না। কিন্তু আমাদের মাওলা এত দয়ালু, এত রহমান রহিম, তিনি শুধু অর্ডার দেন না, ওটা কেমনে আপনি বাস্তবায়ন করবেন ওটাও বলে দেয়। এখানে মুমিনদেরকে, মুসলমানদেরকে তাকওয়া অর্জন করতে কইছে। কেমনে করবে? কুনু মাসাদিকিন, আল্লাহ ওয়ালাদের সাথে মহাব্বত রাখো, তাদের মজলিসে বসো, তাদের সোহবতে যাও। সোহবত কি জিনিস? সোহবত কি জিনিস? এই যে আপনারা কষ্ট করে বসে আছেন এত রাত্রে, এটা কি? এইটা সোহবত। সোহবত কোন তালগাছ বেলগাছ না। নায়েবে রসুলদেরকে, এখন তো রসুল নেই, নায়েবে রসুল যারা আছে হক্কানি, যারা কোনো গোনার সাথে জড়িত না, তাদেরকে মহাব্বত করে তাদের মজলিসে বসা, এইটা হলো তাদের সোহবত। তাহলে তাকওয়া কেমনে আসবে? আল্লাহ ওয়ালাদের সোহবতে যাও, তাদের মজলিসে বসো, তোমার যত গুণা আছে সমস্ত গুণার শিকড় দুর্বল হয়ে যাবে, উপড়ে যাবে, গুণা ধরে যাবে, গুণা ধরে যাবে। তো আমরা অনেক কথা শুনছেন, বিভিন্ন বক্তা বিভিন্ন কথা বলছে, আমিও কত শুনছি, আগা পাশা মিলাইতে পারতেছিলাম না। কারণ আমাদের কথা তরিকা হলো কোন একটা এজেন্ডার উপরে বলা, বিষয় ভিত্তিক বলা। আজকাল যে সমস্ত বক্তারা বেরোয়েছে, এদের এজেন্ডা খুঁজে পাওয়া যায় না। বিষয়বস্তু কি? তো বলতে হবে। কখন আমি বসে এজেন্ডা খুঁজতে চেষ্টা করলাম, পরে পরেশান হয়ে গেছি, মিলাইতে পারি না, এজেন্ডা বের করতে পারি না। আপনারা হয়তো পারছেন, আমি ব্যক্ত হয়ে গেছি। এই তো ওইখানে ওইখানে হে পুরা পুরানে দৌড়াই বেড়েছে। যাই হোক, ধর ছয় লোক থাকবে না, এরাই অস করে মাঠটারে তাজা রাখবে। তো এই আজকে আমার ওয়াজের খোলাসা এটা যে তাকওয়া অর্জন করতে হবে আল্লাহর ভয়। কেমনে? যখনই শোনেন অমুক খানে একজন আল্লাহর অলি আসবে, হক্কানি আলেম আসবে, সব কামকাজ আটপাস করে আপনি চলে যাবেন, আপনি সেখানে চলে যাবেন। আগামীকাল আমাদের বয়ান আছে পাইক গাছে মাদ্রাসায়, আপনাদের কারো তৌফিক হয় যাবেন সেখানে। বারবার তো আসাও হয় না, আপনারাও শুনতে পাবেন। আর এখন বয়স হয়ে গেছে, নানান রোগে জড়াই গেছে, ডায়াবেটিস, হাইপারটেনশন, এইগুলো নিয়েই আল্লাহ সব কাজ করাই নিচ্ছেন। সারা বাংলাদেশ সফর করাই দিচ্ছেন, হ্যাঁ সৌদি আরব সফর করাই দিচ্ছেন, আল্লাহর মেহরবান। আপনাদের দোয়া, আপনাদের দোয়া, আপনারা আপনাদের আগের মুরব্বীরা তারা কত যে দয়া করছেন আমাদের উপরে, তা না হলে আজকে আমরা কোথায় যে থাকতাম, কি রিক্সা চালাইতাম, ভ্যান চালাইতাম, নৌকা চালাইতাম, আল্লাহ ভালো জান। তাদের ওসিলায় আজকে আমাদেরকে আল্লাহ রাজার হালে রাখছে। কিসের হালে? রাজার হালে রাখছে। যেখানে যাবো আমাদের রাজত্ব, আমাদের কথার বাইরে কেউ কথা বলবে, আমার সাথে থাকেন, আমার সাথে ঢাকা যায় এক সপ্তাহ থাকেন, তো আমরা বুঝে আসবো যে আল্লাহ আমাদেরকে অঘোষিত রাজত্ব দান করছে। আপনার ছেলেকে আলেম বানান, ওকেও দিবে আল্লাহ, ওকেও দিবে। এটা কোরআন শরীফে আছে। অনুরিদ আমি কমজোর তবকার উপরে দয়া করতে চাইলাম, কি দয়া করলাম? তাদেরকে কোরআনের এলেম দিয়ে ইমাম বানাই দিলাম। ইমামের বহু বচন আইম্মা, ইমাম বানাই দিল। দুনিয়া তো ইমাম, কবরেও ইমাম, হাসরের ময়দানে ইমাম, এক একা দান্নাতে যেতে পারবেন না, কোন না কোন হক্কানি আলেমের কাফেলায় ঢুকতে হবে, ওই কাফেলার সাথে যাবেন। কোন না কোন হক্কানি যার সাথে দুনিয়াতে মহব্বত ছিল তার কাফেলায় ঢুকতে হবে, তার সাথে মিলে জান্নাতে যাবেন। ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি জান্নাতি। এজন্য ঢাকায় এক হাকিম ছিল, হাকিম মাদ্রাসায় পড়ে যেন ডাক্তার হয়, এদেরকে হাকিম বলে। সেই হাকিম আপনার কাছে কোন রোগ জিজ্ঞেস করবে না, আপনি বলতে লাগলে রাগ হয়ে যাবে, আপনি বলবেন না, আমি বলবো আপনি খালি বলবেন এটা ঠিক আছে কিনা, আপনার এই সমস্যা মাথা থেকে পা পর্যন্ত আপনার এই সমস্যা। আমি নিজেও তার কাছে গেছি, সব ঠিক বলে, আজ পর্যন্ত কোন মানুষ দেখি নাই যে সে বলছে হুজুরে ভুল করছে, এটা আমার নেই বলে। এই এখানে ধরে নাড়ি ধরে মাথার থেকে পা পর্যন্ত বলে দিচ্ছে। এইগুলো যদি অ্যালোপ্যাথিক ডাক্তার বলতে যায় তাহলে 50,000 টাকা লাগবে টেস্ট করতে। যদি বলক থাকে, বলক ফুসফুস আর হার্টের সাথে যে শিরা, এরা বলে করোনারি, বলক হয়, স্বর পড়ে যায়। কয়টা আছে, কোনটা 90%, কোনটা 70%, এখানে ধরে সব বলে দিচ্ছে। ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস কত, কোলেস্টেরল থাকলে কোলেস্টেরল কত, হিমোগ্লোবিন কত। হিমোগ্লোবিন বুঝেন আপনার, রক্তের মধ্যে একটা পদার্থ, ওইটা আমরা যা কিছু খাই ওখান থেকে রক্ত তৈরি করে, ওটার নাম হলো হিমোগ্লোবিন। এটা কত বলেছে এই হাকিমের তরিকা ছিল, তার কাছে যদি আপনি যান, ভিজিট নিত না, খালি ওষুধের দাম নিত, আপনার ঠিকানা লিখবে না, ঠিকানা লিখবে না, সে কি লিখবে, আপনি কোন আলেমের সাথে ওঠা বসা করেন, আপনি কোন আলেমের সাথে ওঠা বসা করেন, ওই হুজুরের নাম লিখবে। যদি বলেন যে কোন হুজুরের সাথে আমার ওঠা বসা নেই, আমাকে মাফ করেন, আমি আপনাকে চিকিৎসা দিব না, আপনাকে আমি চিকিৎসা দিতে পারবো না, আগে কোন হুজুরের সাথে সম্পর্ক করেন তারপরে আসেন। আশ্চর্য তরিকা, সে চিকিৎসার মধ্যে দিয়ে জনগণকে আল্লাহ ওয়ালাদের সাথে কানেকশন করে দিচ্ছে, ঠিক কিনা? এই ওসিলায় সে আল্লাহ ওয়ালা হয়ে যাবে, জরুরি। ওলামাদের সাথে বিদ্বেষ রাখা যাবে না, এই তবলিগে একটা গ্রুপ বেরিয়েছে ওলামাদের সাথে বিদ্বেষ রাখা, তারা বলে সাত সব দোজকে গেলে আমরাও দোজকে যাব, দোজক কি নানির বাড়ি, এরকম বলে দিল, খুব ভালো করে শুনে রাখেন। আলেমরা নায়েবে রসুল, রসুল নেই, তার কাজগুলো আলেমরা করতেছে, তাদের সাথে যদি আপনি বিদ্বেষ রাখেন তাহলে মৃত্যুর পরে আপনার চেহারা কিবলার দিক করা যাবে না, বিশেষ করে কবরে রাখার পরে আপনার চেহারা কিবলার দিক করা যাবে না, যত চেষ্টা করো ঘুরে আর একদিকে যাবে, ঘুরে পূব দিক চলে যাবে। সাদ সাহেবের ভুলগুলো ধরে দিছে দারুল উলুম দেওবন্দ, পুরো পৃথিবীর যারা শ্রেষ্ঠ মাদ্রাসা, সমস্ত মাদ্রাসা দারুল উলুম দেওবন্দের শাখা, এই কমলাপুর মাদ্রাসা কিসের শাখা, এর হেডকোয়ার্টার কোথায়, এই হিন্দুদের দেশে উত্তর প্রদেশে, ভারতে উত্তর প্রদেশের মধ্যে দুটা রাজধানী, এটা পুরা ভারতের রাজধানী দিল্লি, আর তা উত্তর প্রদেশের রাজধানী লখনউ, লখনউ না লখনউ। তারা বলছে আপনার এগুলো কোরআন হাদিস বিরোধী কথা, উনি যদি এটা মেনে নিতেন, নিয়ে বিভিন্ন ইস্তেমায় বলে দিতেন, তাহলে কিন্তু আমাদের মুখ খোলা রাখত না, ভুল হইতেই পারে, উনি অত বড় আলেমও না, দেওবন্দ পড়ে নাই, সাহারানপুর পড়ে নাই, নিজামুদ্দিনে টুকটাক যা পড়ছে তো মানে নিলে হতো, উনি আজ পর্যন্ত মানে নাই। এখন জনগণের ইমান রক্ষা করার জন্য আমাদের উপরে ফরজ হয়ে গেছে ওই ভুলগুলো আলোচনা করে আপনাদেরকে জানাই দেওয়া, উনি এই কইছেন এটা ভুল, এই কইছেন এটা ভুল। আমার কথা বোঝেন নাই, উনি স্বীকার করলে আমাদের বলতে হতো না, যেহেতু উনি স্বীকার করে নাই, প্রত্যাহার করে নাই, আমাদের বলতে হবে। উনি কইছে কোরআন না বুঝে পড়লে সব হয় না, গুনাহ হয়, এটা ভুল, কোন আয়াতে নেই, কোন হাদিসে নেই যে না বুঝে পড়লে গুনাহ হয়, সে তো মওদুদি সাহেব কইতো, এটা মিস্টার মওদুদি, সেটা ওনার মুখে করতে আসবে, নাউজুবিল্লাহ। উনি কি কইছে যে যারা মসজিদে ইমামতি করে, মাদ্রাসায় মোদারেসি করে, এরা যে বেতন খায়, তা বেশ্যাদের পয়সা থেকেও নিকৃষ্ট, বলেন নাউজুবিল্লাহ। অথচ বুখারি শরীফে বাবুল ইজারাতে একটা হাদিস আছে, বাবুল ইজারা, ইজারা বোঝেন না, ভাড়া নেয়, আরবিতে বলে ইজারা, হাদিস আছে, ইন্না আহাক্কামা আখাজতুম আলাইহি আজরান কিতাবুল্লাহ, তোমরা যত কিছু করে হালাল, যত কিছু করে বিনিময় নাও, এর মধ্যে সবচেয়ে হকদার হলো কোরআনের শিক্ষা দেওয়া, কোরআনের শিক্ষা দিয়ে বিনিময় নেওয়া। নবীজি বলতে যে এটা সবচেয়ে হকদার, সবচেয়ে উপযোগী, এটা কোরআনের তালিম দিয়ে পয়সা নেওয়া। তাহলে কি এটা কি বেশ্যার থেকে নিক্ষিত হইতে পারে? সবচেয়ে উন্নত বলতেছে নবীজি, এই কারণে আলেমদের বেতন শোনা যায় কম, কিন্তু তার জামাটা আপনার থেকে দবদবে, ঠিক কিনা? মিলাই দেখেন কেন, এই হাদিসের কারণে হুজুরে বলছে এই পয়সাটা সবচেয়ে হক হালাল, এটা কোরআন পড়ায় আলেমরা নেয়, সেইটাকে উনি করতেছে বেশ্যার থেকে নিকৃষ্ট। এটা কইলে দুনিয়াতে দিন টিকবে? হ্যাঁ, আপনাদের ওলামাদের প্রতি ই পয়দা হবে না, একটা খারাপ ধারণা পাইতে হবে না, আমাদের হুজুর তো মসজিদে নামাজ পড়ায় বেতন নেয়, মাদ্রাসায় পড়ায় বেতন নেয়, তাই তো ওনার টাকা তো ব্যবসার থেকে খারাপ, তো ওনার পিছনে ঘুরে লাভ কি? সব লোকের আলেমদের থেকে ভক্তি উঠে যাবে, যাবে কিনা? আর আলেমদের থেকে যে ভক্তি উঠে যায় তো দিন টিকবে, টিকবে, টিকবে। উনি এমন কথা বলছেন যে দিন ধ্বংস হয়ে যাবে, এই জন্য উনার প্রতি বিদ্বেষ না, এটা কোন গীবত না, এটা ইমান সংরক্ষণ করা, আলেমদের দায়িত্ব ইমান রক্ষা করা, ইমান শিক্ষা দেওয়া, ইমান রক্ষা করা। ওনার কথাগুলো মানলে ইমানের ক্ষতি হয়, এই জন্য আমাদের বলা জরুরি। আমরা কেন মওদুদের বিরুদ্ধে বলি, কেন জাকির নায়েকের বিরুদ্ধে বলি, কেন বলি, কেন হিজবুত তাওহীদ, হিজবুত তাহরির এদের বিরুদ্ধে কেন বলি? এরা এমন এমন কথা বলে তো বিশ্বাস করলে ইমান থাকে না। তা হাশরের ময়দানে তো আপনারা আমাদেরকে ধরবেন জান বাঁচানোর জন্য, যে আল্লাহ এগুলো যদি ইমান বিধ্বংসী, হুজুরা তো বলে নাই, আমাদেরকে ধরবেন। এই জন্য আমরা বলতে বাধ্য, অনেকে না বুঝি কয়, আরে হুজুররা হুজুরদের গীবত করে, হুজুররা এত সংকীর্ণ মানা গীবত করে, এটা গীবত না ইমান রক্ষা? বলেন গীবত না ইমান রক্ষা করা? এটা বলা আমাদের জন্য জরুরি কিনা? জরুরি। আল্লাহ বলে নাই ফেরাউনের বিরুদ্ধে আল্লাহ গীবত করছে? আল্লাহ কারুনের বিরুদ্ধে বলে নাই, হামানের বিরুদ্ধে বলে নাই, আবু জাহেলের বিরুদ্ধে বলে নাই, আবু লাহাবের বিরুদ্ধে বলে নাই, তাব্বাতিয়াদা আবি লাহাব বলে নাই? আল্লাহ কি গীবত করছে? আল্লাহ গীবত করছে? আমাদের তো ভুল বুঝবেন না। তো এই কয়েকটা কথা আমি বললাম, যদিও এলোমেলো ভাবে বললাম, তো কথাগুলো এই সময় দরকার ছিল, সময় উপযোগী, এই জন্য বললাম। আল্লাহ আপনাদেরকে মৃত্যু পর্যন্ত হকের উপরে থাকার, আল্লাহ আল্লাহদের সোহবতে থাকার এবং এই এলেমের মার্কাজের খাদেম হয়ে থাকার তৌফিক দান করেন। যা তৌফিক হয়, মাসে মাসে 100 টাকা দেন, 50 টাকা দেন, এই যে বিল্ডিং শুরু করা হয়েছে, সব দিক তো আল্লাহ পাকা করে দিচ্ছে, মাঝখানে একটা ঘর ছিল কাঁচা, ওনারা হিম্মত করে 8 লাখ টাকা খরচ করে গ্রেট ভীম দিয়ে ফেলছে, গ্রেট ভীম, এখন কলম উঠল, কলম ওঠার পরে ছাদ হল। অন্য ভাইকেও বলেন, বলে এই ঘরটাও দ্রুত কি হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়, ছেলেদের জায়গা সংকুলন হয়ে যায়, দল করেন। এটাই আল্লাহর কাছে আমার আশা, যে হক্কানি ওলামায়ে কেরামের সাথে তাদের সোহবতে থাকেন, আর কওমি মাদ্রাসার খাদেম ময়দান, এই দুটা কাজ করতে পারবেন? ওলামাদের সাথে থাকা আর কওমি মাদ্রাসার খাদেম হওয়া, যা পারেন। আল্লাহ বলছেন তুমি যা কিছু রোজগার করছো এ সব বিবি বাচ্চার জন্য রেখে এসো না, ওর মধ্যে তোমার একটা ভাগ আছে, ওটা সাথে করে নিয়ে আসো। তো সাথে করে নেওয়ার পদ্ধতি কি? হ্যাঁ, টাকার বস্তা কবরে দিবে না এখানে দান করবেন? হ্যাঁ, আল্লাহ বুঝবার তৌফিক দান করেন। দুরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা।